ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশি রাত 10টা আর ভারতী রাত 9:30। রোকে হায়দের, শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আপনারা যেমন জানেন, আজকে যুক্তরাষ্ট্রে ভিন্ন একটি দিন এবং আমাদের এই অধিবেশন এক ঘন্টার প্রচার করা হবে, বাংলাদেশ সময় রাত 10টা থেকে 11টা, ভারতে রাত 9:30 থেকে রাত 10:30। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান, সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথ গ্রহণ। এই প্রথম যুক্তরাষ্ট্রে কোন মহিলা ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে বহাল হচ্ছেন, এই নিয়েই আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। বিভিন্ন ভাবে আমরা অভিষেক অনুষ্ঠানের বিভিন্ন অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে থাকবে অনেকের প্রশ্ন, অনেকের জবাব, বাইডেনের পররাষ্ট্রনীতি, অর্থনীতি, কোভিড নিয়ে তার পরিকল্পনা এবং আগামী 100 দিনে বাইডেন প্রশাসন কেমন হবেন, এই সব নিয়ে আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। তবে রোজকার মতো গোড়াতেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে জো বাইডেন মঙ্গলবার বিকেলে ডেলাওয়্যার থেকে ম্যারিল্যান্ডের অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে এসে পৌঁছান। প্রথাগতভাবে ক্ষমতাসীন প্রশাসনের তত্ত্বাবধানে সামরিক বিমানে তাঁর ওয়াশিংটনে আসার কথা ছিল, তবে এবার তা হয়নি। পৌঁছেই তিনি মোটর শোভাযাত্রা সহকারে করোনা মহামারীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে লিঙ্কন মেমোরিয়ালের উদ্দেশ্যে রওনা হয়ে যান। সন্ধ্যা নামার ঠিক আগে গোধূলি বেলায় অত্যন্ত শান্ত সমাহিত নির্বাচিত প্রেসিডেন্ট, তার স্ত্রী ও নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী আলোকমালায় সজ্জিত মেমোরিয়াল প্রাঙ্গণে করোনায় নিহত 4,00,000 জনগণের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। ভাবগম্ভীর পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে জো বাইডেন সংক্ষিপ্ত আবেগময় বক্তব্য রাখেন। তারপর প্রার্থনা সঙ্গীতে অংশ নেন কোভিড চিকিৎসা কর্মী নার্স লরি মারি এবং সঙ্গীত শিল্পী ইয়োলান্ডা। নিহতদের স্মরণে অন্যান্য শহরগুলিতেও আলো জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 6 জানুয়ারির সহিংস ঘটনার পর সমগ্র ডিসি জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় বহু বছরের ঐতিহ্য ভেঙে সীমিত করা হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন। তবে জো বাইডেন বাইরে ক্যাপিটাল ভবনের পশ্চিম চত্বরেই শপথ নেবেন বলে জানিয়েছেন। প্রাণঘাতী করোনা সংক্রমণ এবং সহিংস ঘটনার কথা বিবেচনা করে উদ্বোধনী কমিটি বেশিরভাগ অনুষ্ঠান প্রচার করবেন ভার্চুয়ালি। অনুষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্য ও নিরাপত্তা প্রোটোকল মানা হবে। ঐতিহ্যগতভাবে হোয়াইট হাউসে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বিদায়ী ও নতুন প্রেসিডেন্ট পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে কিছুক্ষণ বিচরণ করে থাকেন, তবে বহু বছর পর এবার তা হচ্ছে না, কারণ বিদায়ী প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। বুধবার সকালে 9টায় তিনি ওয়াশিংটন ছেড়ে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয়ে যান। বুধবারের অনুষ্ঠানের শুরু হয় ক্যাথিড্রাল অব সেন্ট ম্যাথিউ দি অ্যাপোস্টলে প্রার্থনার মাধ্যমে। প্রার্থনা সভায় যোগ দিয়েছেন জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন, কামালা হ্যারিস, তার স্বামী সেনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাকনেল, সংখ্যালঘু নেতা চাক সুমার, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং হাউসে সংখ্যালঘু নেতা কেভিন ম্যাকার্থি। 11:15 জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন প্রেসিডেন্ট রেভারেন্ড লিও ও ডনোভান অভিষেক অনুষ্ঠানের সূচনা করবেন। তারপর দি প্লেজ অব এলিজেন্স এর জন্য আমন্ত্রণ জানাবেন জর্জিয়া থেকে আসা অগ্নি নির্বাপক কর্মী অ্যান্ড্রিয়া হলকে। এরপর লেডি গাগা, যিনি জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, পরিবেশন করবেন জাতীয় সঙ্গীত। সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোতোমায়র কমলা হ্যারিসের শপথ বাক্য পাঠ করাবেন। সেই সঙ্গে রচিত হবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন এক ইতিহাস, যেখানে ল্যাটিন বংশোদ্ভূত একজন বিচারক ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম একজন কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত মহিলার শপথ বাক্য পাঠ করাবেন। অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, কামলা হ্যারিস বিচারক সোটোমায়রকেই বেছে নিয়েছেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে দুটি বাইবেল ব্যবহার করা হবে। দুপুর নাগাদ প্রধান বিচারক জন রবার্টস জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে ক্যাপিটাল ভবনের পশ্চিম চত্বরে শপথ গ্রহণ করাবেন। শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ভাষণে জো বাইডেন করোনার বিরুদ্ধে এবং দেশকে গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন। এই অনুষ্ঠানে কংগ্রেস সদস্য ও তাদের অতিথি সমেত 1,000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ গ্রহণের পর 1:40 জো বাইডেন তার স্ত্রী কামালা হ্যারিস ও তার স্বামী ঐতিহ্যবাহী প্যাসিন রেভিউতে অংশ নেবেন, যে সামরিক অনুষ্ঠানে নতুন কমান্ডার ইন চিফের কাছে সামরিক ক্ষমতা হস্তান্তর করা হয়। 2:25 নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট আর্লিংটন জাতীয় সমাধিস্থলে যুদ্ধে নিহত অজানা সেনাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রাক্তন 3 প্রেসিডেন্ট এবং তাদের পরিবার পরিজন। 3:15 জো বাইডেনকে 15 সড়ক থেকে হোয়াইট হাউস অব দি প্রেসিডেন্সিয়াল গার্ড প্রদর্শন করা হবে, যাতে অন্তর্ভুক্ত থাকবে US আর্মি ব্যান্ড, যৌথ সার্ভিসেস এর গার্ড, ড্রাম কর্পস এবং ইনফেন্ট্রি ডিভিশনের ওল্ড গার্ডস এর অভিবাদন। সারা দেশ জুড়ে ভার্চুয়াল প্যারেডের অনুষ্ঠান টেলিভিশনে প্রচারিত হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
এবারে শুনবেন ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট।
প্রাথমিকভাবে বাংলাদেশে করোনা ভাইরাসের টিকাদান শুরু হবে আগামী 8 ফেব্রুয়ারি। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন। ভারত থেকে উপহার হিসেবে কাল আসবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ টিকা। ভ্যাকসিন কূটনীতির অংশ হিসাবে প্রতিবেশী বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও মিয়ানমারে টিকা পাঠাচ্ছে ভারত। উপহার ছাড়াও অতিরিক্ত আরও 15 লাখ ডোজ টিকা কালই আসবে, এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। স্বাস্থ্য সচিব জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটুলা হাসপাতাল ও মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালের 400-500 রোগীর উপর পরীক্ষামূলকভাবে এই টিকা প্রয়োগ করা হবে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা এজন্য তাদেরকে 7 পর্যবেক্ষণে রাখা হবে। টিকাদানের সার্বিক কার্যক্রম একটি সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। ওদিকে গত 24 ঘন্টায় 8 মাসের মধ্যে সবচেয়ে কম মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিন মারা যান 8 জন। এর আগে গত বছর 9 মে 8 জনের মৃত্যু হয়েছিল। গত একদিনে শনাক্ত হয়েছেন 656 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে সংবাদদাতা আমির খসরু জানাচ্ছেন,
করোনার কারণে বাহরাইন থেকে দেশে ফেরত আসা কমপক্ষে 5,000 বাংলাদেশি অভিবাসী শ্রমিক পুনরায় ওই দেশটিতে ফেরত যাবার জন্য অনেকদিন ধরে অপেক্ষমান রয়েছেন। এদের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। বাহরাইন থেকে দেশে ফেরত আসা বাংলাদেশিদের ফেরত নেওয়ার জন্য মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে অনুরোধ জানিয়েছেন। নানা জটিলতা সৃষ্টির প্রেক্ষাপটে 2018 থেকে বাহরাইন বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে রেখেছে। বাংলাদেশ সরকার ওই ভিসা স্থগিতকরণ প্রত্যাহারে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ঢাকায় পররাষ্ট্র দপ্তর বলছে। এদিকে করোনার কারণে শ্রমিক কমে যাওয়ায় বাহরাইনে বাংলাদেশি শ্রমিকদের প্রয়োজনীয়তা এখন আবার বেড়েছে। ইতিমধ্যে বাহরাইনে অবৈধভাবে অবস্থানরত 30,000 বাংলাদেশিকে চলমান সাধারণ ক্ষমার আওতায় ভিসা নিয়মিত করেছে ওই দেশটির কর্তৃপক্ষ। এ ধরনের আরও 25,000 বাংলাদেশিকে ভিসা নিয়মিতকরণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে 2 লাখের মতো বাংলাদেশি বাহরাইনে অবস্থান করছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী জানাচ্ছেন,
পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় 4-5 লক্ষ রোহিঙ্গার নাম ঢুকে গিয়েছে বলে আজ বুধবার বিস্ফোরক অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মাত্র গত সপ্তাহেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আজ সেই ভোটার তালিকা নিয়েই এই মন্তব্য করলেন। দীর্ঘদিন ধরেই অবশ্য রোহিঙ্গাদের নিয়ে বিজেপির একটা অভিযোগ আছে। তারা অনেকদিন ধরেই বলে আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বদান্যতায় পশ্চিমবঙ্গ এখন রোহিঙ্গাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। তবে এবারে দিলীপ ঘোষ যা বললেন সেটা যথেষ্ট গুরুতর অভিযোগ। বিজেপি রাজ্য সভাপতির এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, বিজেপির যদি কিছু বলার থাকে তাহলে নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলুক, ভোটার তালিকা তৃণমূল তৈরি করেনি, নির্বাচন কমিশন করেছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। বিদায়ী প্রেসিডেন্ট তার 19 মিনিটের ভাষণে তার প্রশাসনের কর্মকর্তা, নিজের পরিবার এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে যা আমরা একত্রে অর্জন করেছি তাতে আমি সত্যি গর্বিত। জো বাইডেনের নাম উল্লেখ না করে তিনি নতুন প্রশাসনকে শুভকামনা জানান। বলেন, এ সপ্তাহে নতুন এক প্রশাসন ক্ষমতায় আসবে, তারা আমেরিকাকে নিরাপদ ও সমৃদ্ধ করবে, এটাই আমার কামনা ও প্রার্থনা। আমাদের মধ্যে মতবিভেদ সত্ত্বেও আমেরিকানরা বিশ্বস্ত, তারা দেশকে সমৃদ্ধ দেখতে চায়। তিনি বলেন, রাজনৈতিক সহিংসতায় গোটা দেশ আতঙ্কিত হয়েছিল, যা ছিল আমেরিকার মূল্যবোধকে হামলা করার সামিল, যা বরদাস্ত করা যায় না। অর্থনৈতিক সফলতার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বাণিজ্য চুক্তি সুসংগঠিত করা হয়েছে, কর্মসংস্থানে প্রতিবন্ধকতা দূর করেছি, কর ছাড় এবং নাফতা চুক্তিকে আরো সুষ্ঠু করেছি, চীনের বিরুদ্ধে ঐতিহাসিক শুল্ক আরোপ করা হয়েছে, নতুন নতুন কারখানা খুলে উৎপাদন বৃদ্ধি করেছি, করোনা মহামারী মোকাবেলায় 2টি ভ্যাকসিন তৈরি করে আমরা রেকর্ড সৃষ্টি করেছি, যা ছিল এক অলৌকিক ঘটনা। আমার প্রশাসনে আমেরিকার শক্তি পুনরুদ্ধার করা হয়েছে, চীনের বিরুদ্ধে সকল দেশকে আমরা সমবেত করেছি, যা ছিল এক বিরাট সফলতা। নতুন প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে সবাইকে জানাতে চাই, আন্দোলন যা আমরা শুরু করেছি এটা তার শুরু মাত্র। এ দেশ হবে সমৃদ্ধ, ঐতিহ্য আর বিশ্বাসে বলিয়ান হবে, এবং আগের চাইতে ভবিষ্যৎ হবে উজ্জ্বলতর। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবার আসুন তাহলে অভিষেক অনুষ্ঠানের এই বিশেষ পরিবেশনা শুরু করা যাক। হ্যাঁ, যেমনটি বলছিলাম, এবারের অভিষেক অনুষ্ঠানটি ভিন্ন ধরনের। আমেরিকানরা অভ্যস্ত বিশাল জনতার সমাগম, তার মাঝে ক্যাপিটালে ঝলমল করে উঠবে অভিষেক অনুষ্ঠানের সেই বাদ্যযন্ত্র, তারপর সঙ্গীত, তারপর কবিতা, তারপর শপথ গ্রহণ এবং নতুন প্রেসিডেন্টের কিছু বক্তব্য। তবে না, এবার তেমনটি হচ্ছে না, এবার ভিন্নতর। আসুন একবার তাকানো যাক এই অভিষেক অনুষ্ঠানের ইতিহাসের দিকে। এই নিয়ে সরকার কবিরউদ্দিন কথা বলেছেন বিশ্লেষক সাংবাদিক সঙ্গে।
46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের দিন আজ বুধবার 20 জানুয়ারি। সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসেরও অভিষেকের দিন আজ। বিগত 152 বছরে এই প্রথম বুদ্ধিমশীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নবাগত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকে উপস্থিত হলেন না। ইতিহাসে এর আগেও মাত্র 3 প্রেসিডেন্ট নবাগত প্রেসিডেন্টের অভিষেকে উপস্থিত হননি, জন অ্যাডামস, জন কুইনসি অ্যাডামস এবং অ্যান্ড্রু জনসন। প্রেসিডেন্সিয়াল অভিষেক নিয়ে আমরা আজ কথা বলব নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহর সঙ্গে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার প্রারম্ভিক মন্তব্য।
হ্যাঁ, এটা একটা, এই যে গণতন্ত্রের একটা অসাধারণ ব্যাপার, যুক্তরাষ্ট্রের যে যেটাকে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার বলে, শান্তিপূর্ণ ভাবে ভদ্র ভাবে সিভিলাইজড ওয়েতে একজন নতুন নির্বাচিত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করেন বিদায়ী প্রেসিডেন্ট। তো বিদায়ী প্রেসিডেন্টের মধ্যে 2 ধরনের প্রেসিডেন্ট থাকে, একজন যার টার্ম শেষ হয়ে গেছে, যিনি আর নির্বাচনে প্রার্থী ছিলেন না তিনি, অথবা আর এইবারে যেরকম হয়েছে এরকম আরো অতীতে বহুবার হয়েছে যে একজন দ্বিতীয়বার নির্বাচনের জন্য দাঁড়িয়েছিলেন, তিনি হেরে গেছেন, হেরে গিয়ে যে নতুন যিনি জয়ী হয়েছেন তার হাতে ক্ষমতা হস্তান্তর। তো যেমনটা আপনি বললেন, 3 বার ছাড়া অন্য সব ক্ষেত্রেই মানে শান্তিপূর্ণ ভাবে ভদ্র ভাবে সিভিলাইজড হয়েছে, ক্ষমতা হস্তান্তর হয়েছে, কিন্তু অন্য আগের যে কোনো বারের চাইতে এইবারকে যে মানে কেবল মানে ঠিক মতো পিছু ট্রান্সফার হচ্ছে না তা না, একবারে সহিংস ঘটনা ঘটেছে, যা নিয়ে হয়তো পরবর্তী পর্যায়ে আপনি প্রশ্ন করবেন।
জি, আমরা ইতিহাসের পাতার দিকে নজর করলে দেখতে পাই যে শপথ গ্রহণের অভিষেক অনুষ্ঠানে 42তম প্রেসিডেন্ট ক্লিনটন বলেছিলেন,
Let us shape the hope of this day into the noblest chapter in our
ইতিহাসের পাতায় এই দিনটি কেন সবচেয়ে মহান একটি দিন হিসেবে চিহ্নিত হয় এ কথা স্যার মোহাম্মদুল্লাহ, এই অভিষেক অনুষ্ঠান কেবলই আনুষ্ঠানিকতা না তার চেয়ে বেশি কিছু?
না, এটা তো আনুষ্ঠানিকতা না, এটা কথা হচ্ছে ক্ষমতা হস্তান্তর মানে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, এটা তা না, রাষ্ট্রের যে গণতান্ত্রিক ধারাবাহিকতা সেইটি একটি রক্ষা করা। আর একটা হচ্ছে যে একজন যখন নতুন নির্বাচিত হয়ে যান, ঘোষণা হয়ে যায়, অর্থাৎ প্রথম প্রজেকশন যখন হয় তখন থেকেই শুরু করে জানেন যে কে প্রেসিডেন্ট হচ্ছে, তখন থেকে যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তার সরকারি আইন অনুসারে তাকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেওয়া, অফিস দেওয়া হয়, ফান্ড দেওয়া হয় ইত্যাদি, তিনি সেখানে একটা অফিস স্থাপন করেন এবং নবাগত এবং বিদায়ী ট্রানজিশন টিম গঠন হয়। সেই টিমের ভিতরে মানে তথ্য আদান প্রদান হয় যাতে করে নতুন প্রেসিডেন্ট যেদিন ক্ষমতা নেন তার আগেই সমস্ত ব্যাপারে শতকরা 100% তথ্য তার জানা থাকে এবং আগে সরকার কি করেছেন, কি করতে চাচ্ছিলেন সেটা জানেন এবং তিনি আগে সরকার কোন কোন পলিসি কি করবেন না করবেন, কিভাবে কোথায় করবেন, একদম ডে ওয়ান মানে ক্ষমতা নেওয়ার মুহূর্তে তিনি পূর্ণভাবে যেন প্রস্তুত থাকেন, ফলে রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে যেন কোনো বিন্দু মাত্র একটা ড্রপ সেকেন্ড না থাকে। এটা একদিকে মানে সিভিলাইজড ট্রান্সফার অফ পাওয়ার, আরেক দিকে হচ্ছে অব্যাহত রাখা প্রশাসনিক প্রক্রিয়া থাকে।
জি, সৈয়দ মাহমুদ আগার কথা সূত্র ধরে বলছি যে 25তম প্রেসিডেন্ট জন ফিটজেরাল্ড কেনেডি JFK বলেছিলেন,
ask not what your country can do for you, ask what you can do for your country.
দেশকে কি দিতে পারি ভাবতে হবে সে কথা। বিশ্বের কতজন রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান কথাটা মনে রাখেন বলে আপনি মনে করেন সৈয়দ মাহমুদুল্লাহ?
খুব কমই দেখা যায় এরকম, তবে গণতান্ত্রিক দেশে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা পশ্চিমা বিশ্বগুলোতে এবং জাপানেও দেখি, সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে তারা গণতান্ত্রিক নীতিমালা সেটা অনুসরণ করে। এই যে বিষাক্ত আধুনিক ইতিহাসে, আমেরিকার ইতিহাসে ব্যক্তি ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ধারাই দেখেছি, কানাডাতেও দেখেছি, ফলে হ্যাঁ মেনে চলেন তারা মোটামুটি ভাবে সর্বক্ষেত্রে পুরোপুরি না, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যতিক্রম হচ্ছে এবারে যে ইনি ক্ষমতা নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হতে তো ছাড়বেনই না, তিনি জোর করে ক্ষমতা দখল করে রাখতে চেয়েছেন এবং তিনি তার সমর্থকদেরকে দিয়ে বলতে গেলে তার প্ররোচনায়, প্রত্যক্ষ বা পরোক্ষ প্ররোচনা সেখানে সহিংস আক্রমণ হয়েছে। সবচেয়ে আতঙ্কের ব্যাপার হচ্ছে যে তৃতীয় বিশ্বের যেটা কখনো ঘটতে রিয়ারলি দেখা যায়, এদেশের পার্লামেন্ট ভবন যেটাকে কংগ্রেস ভবন বলে, ক্যাপিটল হিল বলে, সেই পার্লামেন্ট ভবনের উপরে সহিংস আক্রমণ হয়েছে যেখানে 5 লোক নিহত হয়েছেন সে আক্রমণে, এই একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপিত হয়ে গেল।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট 42তম প্রেসিডেন্ট বারাক ওবামা যা বলেছিলেন তার উল্লেখে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ইতিহাসবিদ ম্যাচ গ্যালেক বলেছেন যে অভিষেক অনুষ্ঠানে জরুরি এ কারণ যে এতে দেশের বুনিয়াদ মুক্ত হয়ে ওঠে। এই যে দেশের বুনিয়াদ বলা হচ্ছে সৈয়দ মাহমুদুল্লাহ, এই বুনিয়াদ বলতে ঠিক
সেখানে বিদায়ী প্রেসিডেন্ট পাশাপাশি উপস্থিত থাকতেন সেই মঞ্চে, সারা বিশ্বের লোক দেখছে, তার জাতির লোক দেখছে যে তিনি থাকছেন, তিনি পরাজিত হয়ে ছাড়লে থাকছেন বা তার উত্তরাধিকারী হিসাবে তিনি প্রার্থী ছিলেন না, তারপর যেখানেই হোক তাতে করে যে এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকা, এই যে একটা ট্র্যাডিশন প্রতিষ্ঠিত হয়ে গেল, এইটা মানে এই ভব্যতা, এই সভ্যতা, এই ধারাবাহিকতা, এই গণতন্ত্র সম্মত ব্যাপার, কনস্টিটিউশন সিস্টেম, এই এইটা একটা বিরাট ব্যাপার, এইটাই বুনিয়াদ।
এভাবেই যুক্তরাষ্ট্রের এদেশের গণতান্ত্রিক দর্শন জীবনের চেয়ে বড় হয়ে দেখা দেয়, দেখা দেবে ভবিষ্যতেও, এই আশাবাদের মধ্যে দিয়েই আজকে অনুষ্ঠানের সমাপ্তি কাঞ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি আমাদের সঙ্গে যোগ দিলেন, কৃতজ্ঞতা। নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি।
অভিষেক অনুষ্ঠানের কিছু ইতিহাস শুনলেন। এবারে আসুন দেখা যাক, এইবার চলতি 2021 সালের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নিতে যাচ্ছেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস শপথ নিতে যাচ্ছেন, ভিন্নতর এক পরিবেশে পরিস্থিতিতে। ভয়েস অফ আমেরিকার স্টিভ রেডিশের প্রতিবেদন থেকে আসুন বিস্তারিত শোনা যাক সঞ্জনা ফিরোজের কাছে।
বিরল কোন ক্ষেত্র বাদে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আমেরিকার ঐতিহ্যের প্রতি।
Dwight D. Eisenhower, do solemnly swear
that I will faithfully execute the office of President of the United States.
যুক্তরাষ্ট্রের ইতিহাসে একজন নতুন প্রেসিডেন্টের অভিষেক আমেরিকার গণতন্ত্রের এক অনন্য গুণ উপস্থাপন করে এসেছে। বিশে জানুয়ারি জো বাইডেন সেই ক্যাপিটাল হিলের সিঁড়িতে দাঁড়িয়ে শপথ নেবেন, যেখানে দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা আক্রমণ করেছিল। বাইরে শপথ নিতে তিনি ভয় পাচ্ছেন কিনা জানতে চাইলে জো বাইডেন বলেন,
আমি বাইরে শপথ নিতে ভয় পাই না।
মহামারীর কারণে অভিষেক অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করে ফেলা হয়েছিল, কিন্তু ওই আক্রমণের পর তা আরও সংক্ষিপ্ত করা হয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পরিচালক লারা ব্রাউন বলেন,
আমি মনে করি যে বেশিরভাগ আমেরিকানদের কাছে অভিষেক অনুষ্ঠানের যে মর্ম তা তারা প্রত্যেকে অনুভব করবেন।
অতিথিদের সংখ্যা সীমিত করা হয়েছে এবং তাদের আসনগুলো দূরত্ব বজায় রেখে রাখা হয়েছে। উদ্বোধনী ভাষণের পর বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে শক্তিশালী করতে সামরিক শোভাযাত্রার তদারকি করবেন। তিনি এবং প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিন্টন আর্লিংটন জাতীয় কবরস্থানে অজানা শহীদ সৈনিকদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবার প্যারেড হচ্ছে না, তার পরিবর্তে টেলিভিশনে সম্প্রচারিত হবে এক ভিন্নধর্মী পরিবেশনা। ঐতিহ্যবাহী সান্ধ্য অনুষ্ঠানে থাকছে অভিনেতা টম হ্যাঙ্কসের সঞ্চালনায় ব্রুস স্প্রিংস্টিন, ডেমি লোভাটো সহ বিভিন্ন সঙ্গীতজ্ঞদের পরিবেশনা। যারা বাড়িতে থাকার বার্তাটি পাননি তাদের জন্য সশস্ত্র বাহিনীর পাহারা আরও জোরদার করা হয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের লিসা বার্টন শর্ট বলেন,
এটি অত্যন্ত উদ্বেগজনক যে বৈধ নির্বাচনের অভিষেকের আগে একটি গণতান্ত্রিক দেশের রাজধানীতে 25,000 ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে নিরাপত্তার খাতিরে।
লিসা বার্টন শর্ট জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান এবং ন্যাশনাল মল সম্পর্কিত একটি বইয়ের লেখক। ন্যাশনাল মল অভিষেক অনুষ্ঠানের জন্য বন্ধ রয়েছে, চারদিকে উঁচু বেষ্টনী দেওয়া হয়েছে যাতে 6 জানুয়ারির আক্রমণের পুনরাবৃত্তি না ঘটে। লিসা বার্টন শর্ট বলেন,
আমি ক্যাপিটলের পেছনে দাঁড়িয়ে সামনে মলের বিস্তৃত অঞ্চল দেখতে পছন্দ করি। এটি এমন একটি দৃশ্য যা আমাদের দেশ সম্পর্কে ধারণা দেয়। অভিষেক অনুষ্ঠানে লোকের অনুপস্থিতির কারণে এবার একটু অন্যরকম দেখাবে, এটি দুঃখজনক।
বুধবার দুপুরে বাইডেনের অভিষেকের পর তিনি হবেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। স্টিভ রেডিশের পক্ষে সঞ্জনা ফিরোজ, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের তার প্রশাসনকালে প্রথম যে ডাক দিয়েছেন অভিষেক অনুষ্ঠানে, সেই একই ডাক দেবেন আমেরিকান ইউনাইটেড। আমেরিকানদের প্রতি তিনি সংঘবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার, একতার আহ্বান জানাচ্ছেন। এই নিয়ে আনিস আহমেদ কথা বলেছেন টেক্সাসের A&M ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর মেহনাজ মোমেনের সাথে। আসুন বিস্তারিত শোনা যাক।
আজকে আমার সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে, টেক্সাস A&M ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর এবং সংবাদ বিশ্লেষক ডক্টর মেহনাজ মোমেন। ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
এবারকার থিম হচ্ছে আমেরিকা ইউনাইটেড। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ থিম। আপনি কি মনে করেন জো বাইডেনের ইনগ্রেশনের এই থিম সম্পর্কে?
দেখেন, এই সময়ের রাজনৈতিক সময়ের পরিপ্রেক্ষিতে এই থিমটা ছাড়া আর অন্য কোনো থিম, মানে এই থিমটাই একদম অবশ্যম্ভাবী। কারণ আমেরিকা এখন যেরকম ভাবে বিভাজিত আছে, আমরা যদি একদম সিভিল ওয়ারের সময় হয়তো এরকম ধরনের বিভাজন দেখা দিয়েছিল, কিন্তু আমরা যদি মানে এই কি বলবো কারেন্ট রাজনীতির ক্ষেত্রে দেখি, তাহলে আমরা এই ধরনের বিভাজন আর আগে কখনো দেখিনি। প্লাস আমেরিকার এই ডেমোক্রেসির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবসময় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়। এবার প্রথম একটা আশঙ্কা দেখা দিচ্ছে যে এটা কতখানি শান্তিপূর্ণভাবে হবে। কাজে এই সমস্ত বিষয় বিবেচনা করে এই থিমটা একদম অবশ্যম্ভাবী, কিন্তু প্রেসিডেন্ট এখনো প্রেসিডেন্ট এই পর্যন্ত প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন যখন যে মুহূর্তে প্রেসিডেন্ট হবেন, উনাকে এই ঐক্যের কথা শুধু বললেই চলবে না, এই ঐক্যের জন্য আপনার ট্যাঞ্জিবল স্টেপ নিতে হবে এবং নীতিমালা প্রণয়ন করতে হবে, না হলে শুধু কথা দিয়ে এই ঐক্যকে ধরে রাখা যাবে।
আপনি বলছিলেন যে এবার একটা খুব ব্যতিক্রমী পরিবেশে প্রেসিডেন্টের এই অভিষেক অনুষ্ঠান হচ্ছে, এবং এই থিম সত্ত্বেও আমরা লক্ষ্য করছি যে যুক্তরাষ্ট্রে আপনি যে কথাটা বলেছেন যে বিভাজিত এই মত পার্থক্য কেবল রাজনীতি নয়, আমরা লক্ষ্য করছি এর সঙ্গে খানিকটা সহিংসতাও জড়িত। এবং আরেকটি বিষয় হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিষেক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না, এবং প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসেও এই নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাচ্ছেন না। এটা কতখানি দুঃখজনক?
এটা দুঃখজনক, কিন্তু আপনি যদি গত চার বছরের প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রেসিডেন্ট থাকাকালীন সময় বিবেচনা করেন, মানে এটা কারোরই খুব বেশি অবাক হওয়ার কিছু নাই, কারণ আমেরিকান ডেমোক্রেসির যত ধরনের নর্ম আছে তার মোটামুটি প্রত্যেকটি প্রেসিডেন্ট ট্রাম্প লঙ্ঘন করেছেন, এবং এটা হয়তো শেষ নর্ম যেটা লঙ্ঘন করা হচ্ছে। এবং আমরা যদি 6 জানুয়ারি ক্যাপিটল হিলে যে সহিংসতা দেখলাম, সেটার প্রেক্ষিতে মানে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুপস্থিতি এটাতে মানুষ যত না বেদনাহত হবে তার থেকে হয়তো আরেকটু মানে সিকিউর ফিল করবে যে আপনার বিভিন্ন সন্ত্রাসী ঘটনার সম্ভাবনা হয়তো কমে যেতে পারে।
আপনি কিছুক্ষণ আগে আমেরিকা ইউনাইটেড কিংবা আমেরিকা একতাবদ্ধ হোক এরকম থিম সম্পর্কে আলোকপাত করছিলেন, সেই প্রসঙ্গেই জানতে চাইছি যে জো বাইডেনের পক্ষে এটা কতখানি চ্যালেঞ্জ হবে, বিশেষ করে বিভাজন যে একটা চরম পর্যায়ে পৌঁছেছে সেই সময়।
দেখেন, বিভাজন যেটা চরম পর্যায়ে পৌঁছেছে সেটা তো শুধু রাজনৈতিক বিভাজন না, সেটার একটা আর্থসামাজিক ভিত্তি আছে। এখন সেই আর্থসামাজিক ভিত্তিটাকে অ্যাড্রেস করতে হবে, কিন্তু এই বিভাজনের থেকেও এই মুহূর্তে আপনার আভ্যন্তরীণ যদি অবস্থা দেখি দেশে, তাহলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে, যে একটার থেকে একটা চ্যালেঞ্জ মানে কোনোটাই কম গুরুত্বপূর্ণ না। প্রথম যেটা চ্যালেঞ্জ হবে, করোনা ভাইরাসের ভ্যাকসিন ঠিক মতো বিতরণ করা, সবাইকে পৌঁছে দেওয়া, অর্থনৈতিককে আবার চাঙ্গা করে তোলা, তারপর বহির্বিশ্বের সাথে সম্পর্ক যে চার বছরে যে অবনতি ঘটেছে সেগুলোকে ঠিক করা, প্রতিটা চ্যালেঞ্জই কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ এবং কোনোটাকেই আপনার কম প্রায়োরিটাইজ করা যাবে না। হ্যাঁ, কিন্তু যে বিভাজনের কথাটা বললাম, সেই বিভাজনটাকে শুধুমাত্র যদি একটা রাজনৈতিক বিভাজন হিসেবে চিহ্নিত করা হয়, হ্যাঁ, যে 5,000 মানুষ ক্যাপিটালে আক্রমণ করেছিল তাদেরকে যে মানে কি বলবো শাস্তি দেওয়া বা এগুলো কথা যে বলা হচ্ছে সেগুলোতে কোনো অসুবিধা নাই, কিন্তু 5,000 মানুষ আর 75 মিলিয়ন মানুষের মধ্যে অনেক বড় পার্থক্য আছে, কাজে ওই জিনিসটাকে কিভাবে অ্যাড্রেস করতে হবে সেটা বিবেচনা করতে হবে।
আপনি আসলে যথার্থই বলেছেন, এবং বাইডেনের সামনে চ্যালেঞ্জ অনেকগুলো। তিনি আগেই বলেছেন অবশ্য করোনা ভাইরাসের কথা, যে প্রথম 100 দিনেই তিনি এর অনেকখানি মোকাবিলা করতে পারবেন, এবং আপনি যেটা বলছিলেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ব্যাপারেও একটা পরিবর্তন আসা দরকার, এবং সেটা ব্লিংকেন গতকাল এক জায়গায় বলেছেন যিনি পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন। আমরা এটাও জানি যে জো বাইডেন একেবারে প্রথম দিকেই কিছু নির্বাহী আদেশ হয়তো জারি করবেন, যেমন মুসলিম দেশের অনেকের প্রবেশের উপর একটা নিষেধাজ্ঞা আছে তিনি তুলে নিতে পারেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে তিনি সম্পর্ক আবার সম্পৃক্ত করতে পারেন, যে জলবায়ু সমস্যা আছে সেটা সমাধান করার জন্য আবার একাত্ম বোধ করতে পারেন, এবং এমনও সম্ভাবনা আছে যে ইরানের সঙ্গে সম্পর্ক যে চুক্তি ছিল সেই চুক্তির দিকে তিনি হয়তো ফিরেও যেতে পারেন। তো আপনার মন্তব্য কি হবে?
দেখেন, ট্রাম্প আমলে 4 বছরে আমরা দেখেছি যে আমেরিকার যে রাজনীতির যে একটা ধারা, সেই ধারা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন সরে এসেছে। এবং বিশেষ করে তো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা দেখি যে রিপাবলিকানই হোক বা ডেমোক্রেটিক যেই ক্ষমতায় আসুক না কেন, মূল ধারা থেকে কেউ এরকম বিচ্ছিন্ন হন না, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেই ক্ষেত্রে একটা ব্যতিক্রম। কাজেই প্রেসিডেন্ট বাইডেন যে চাইবেন নির্বাহী আদেশের মাধ্যমে ওই পূর্বের জায়গাটাতে ফিরে যেতে, আমার কাছে মনে হয় এটা সঠিক পদ্ধতি। কারণ এখানে হয়তো আপনার হাউস সেনেট আপনার মানে ফর্মাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে গেলে যেই দেরিটা হবে, যে সময় ব্যয় হবে, সেই সময় আসলে এখন এই মুহূর্তে কারো হাতে নাই, বাইডেনের হাতে নাই। এই মুহূর্তে সবচেয়ে জরুরি যেটা হচ্ছে এই করোনা ভাইরাসকে এটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। অলরেডি এই এক বছরে এই মিসম্যানেজমেন্টের ফলে আমেরিকা এমন একটা জায়গায় পৌঁছেছে যে সম্পূর্ণ সদিচ্ছা সত্ত্বেও এটা কতখানি নিয়ন্ত্রণ করা যাবে মানে সেই সংশয় রয়ে গেছে।
ডক্টর মেহনাজ মোমিন, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
বাইডেন প্রশাসন তার পররাষ্ট্র নীতিতে কেমন পরিবর্তন আনবে এবং পররাষ্ট্র নীতির মোড় কোন দিকে এগোবে, এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে, অনেক বিশ্লেষণ চলছে, আলোচনা চলছে। এই নতুন প্রশাসনে দক্ষিণ এশিয়া কতটুকু গুরুত্ব পাবে এবং দক্ষিণ এশিয়ার দিকে বিশেষ করে ভারত ও বাংলাদেশের দিকে বাইডেন প্রশাসনের নজর কতটুকু যাবে এবং সেক্ষেত্রে কি ধরনের নীতি অনুসরণ করা হবে, এই নিয়ে আসাদুল হক কথা বলেছেন জিয়াউদ্দিন চৌধুরীর সাথে। জিয়াউদ্দিন চৌধুরী লেখক, কলামনিস্ট এবং বিশ্ব ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা, তাদের সেই আলোচনা এখন শোনা যাক।
আমি কথা বলছি লেখক, কলামনিস্ট এবং বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা জিয়াউদ্দিন চৌধুরীর সাথে। কেমন আছেন?
ভালো আছি, আপনি কেমন আছেন?
ভালো আছি। আজকে যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নিচ্ছেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন কমলা হ্যারিস, ভারতীয় বংশোদ্ভূত। এই পরিস্থিতিতে সারা বিশ্ব তাকিয়ে আছে যে জো বাইডেন আমেরিকার পররাষ্ট্র নীতিকে নতুন কোন চেহারা দেবেন কি না। আপনি বিশেষভাবে যদি দক্ষিণ এশিয়ার প্রসঙ্গটা আনতে চাই, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো, সেক্ষেত্রে কি আমরা জো বাইডেন এবং তার প্রশাসনের পররাষ্ট্র নীতি থেকে নতুন কিছু আশা করতে পারি?
ধন্যবাদ আসান। হ্যাঁ, আপনি যেটা বললেন যে সারা পৃথিবী তাকিয়ে আছে এই নতুন প্রশাসন, নতুন অ্যাডমিনিস্ট্রেশন বাইডেন, কারণ এর আগে গত 4 বছর আমরা অনেক কিছু আমূল পরিবর্তন দেখেছিলাম ওবামার সময় থেকে। এখন একে একটা করে লিপিবদ্ধ করা বা বলা দরকার আমি মনে করি না, তবুও আপনারা জানেন যে ট্রাম্প সাহেব তিনি এই বহির্বিশ্ব থেকে গুটি আনতে চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রকে তার অনেক নীতি ফলে। এখন ভারত উপমহাদেশ, সাউথ এশিয়া, এটার ক্ষেত্রে যেটা হয়েছিল গত অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখেছিলাম ট্রাম্প বেশ বাহ্যিকভাবে তিনি বেশ ভারতের প্রতি একটু ঝুঁকে পড়া, মোদির প্রতি এটা একটা দেখিয়েছিলেন। এছাড়াও তার পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা একটু তিতিয়ে আসছিল, কারণ আফগানিস্তান সম্পর্কে তার যেটা যে নীতিগুলো তিনি করছিলেন, ট্রুপ উইথড্রল করা, তারপরে তালেবানকেদেরকে ওদের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে কিছু করা এবং পাকিস্তানকে এই ব্যাপারে খুব একটা তিনি সাহায্য দিচ্ছিলেন না, এবং মোটামুটি পাকিস্তানের সঙ্গে আমি বলবো বিশেষ করে তার এই ভারত নীতির জন্য ট্রাম্পের এ সম্পর্কটা একটু বেশ তিতিয়ে এসেছিল। বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প প্রত্যক্ষভাবে ট্রাম্প সরকার এমন কিছু না করলেও ট্রাম্প সরকার বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে খুব একটা তিনি হস্তক্ষেপ করা বা ওরকমের ইন্টারেস্ট দেখার নেই। কিন্তু যেটা হয়েছিল ভারত বাংলাদেশের ক্ষেত্রে, আমরা আপনারা জানেন যে আমাদের একটা বিরাট সমস্যা চলছে, রোহিঙ্গা শরণার্থী সমস্যা। সেই রোহিঙ্গা শরণার্থীর ব্যাপারে তারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের তারা সাহায্য চেয়েছিলেন এইভাবে যে তারা যেন ট্রাম্প সরকার যুক্তরাষ্ট্র যাতে যেই মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করে এই রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করতে সাহায্য করে, কিন্তু এ ব্যাপারে এই মৌখিক কিছু বলা ছাড়া আর কিছু আর্থিক সাহায্য ছাড়া আর বিরাট কিছু হয়েছে বলে আমরা দেখিনি। তো এখন আসা যাক এগুলোর ব্যাপারে কি হয়। এখন আমরা তো জানি এই ট্রাম্প বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে প্রথম যেটা পরিবর্তনে হচ্ছে তাদের আমাদের যেই নূতন ভাইস প্রেসিডেন্ট যিনি হতে যাচ্ছেন কমলা হ্যারিস, তিনি নিজেই তার মা দক্ষিণ ভারতীয়। এ ব্যক্তি কিছু কিছু হয়তো অনেকে আশা করতে পারেন যে ভারতের সম্পর্কে সম্পর্কটা একটু হয়তো অন্য ধারা নিতে পারে, এটা ভাবার এমন কোনো দরকার কোনো কোনো সুযোগ নেই। এই কারণে যে ভারত পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ এশিয়া তার প্রতি যে সাধারণ ভাবে যে এই নীতি ফরেন পলিসি তিনি ট্রাম্প বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যেটা করবেন এর থেকে ওই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এই কমলা হ্যারিসের ভারত বংশোদ্ভূত হওয়ার এটার জন্য কোনো যে পরিবর্তন বিশেষ করে আনবে এটা আমি মনে করি না। আর কত কত ব্যাপারে কিছুটা হয়তো ভারতের কাছ থেকে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেটা চাই, তবে যেমন ইমিগ্রেশন ভারত থেকে অনেক অনেক লোক যারা এই প্রযুক্তির ক্ষেত্রে তারা অভিবাসন নিয়ে এখানে আসেন সেটা প্রায় গত দু বছর ধরে প্রায় বন্ধ হয়ে কমিয়ে আসা হয়েছিল, সেটা হয়তো আরেকটু এই কারণ অভিবাসনের ক্ষেত্রে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টিভঙ্গি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ে অনেক অনেক পৃথক।
ট্রাম্প প্রশাসনের আমলে আমেরিকা থেকে প্রচুর লোকজনকে ডিপোর্ট করা হয়েছিল, স্বদেশে ফেরত পাঠানো হয়েছিল, হয়তো কারো কারো কাগজপত্র বৈধ কাগজপত্র ছিল না সেই কারণে বা বিভিন্ন রকম কারণে। মুসলিম দেশগুলোর মধ্যে কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা ছিল ট্রাম্প প্রশাসনের সময়। বাংলাদেশের অনেকেই কিন্তু এই আমেরিকাতে যাদের বৈধ কাগজপত্র ছিল না তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনাও কিন্তু ঘটেছে। সেইটা একটা দেখার বিষয় যে জো বাইডেনের সময় এই সব যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের ক্ষেত্রে জো বাইডেন প্রশাসন কি করে। আবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়ে আমার যতদূর মনে পড়ে যে কাশ্মীরের ব্যাপারে মধ্যস্থতা করার একটা প্রস্তাব আমেরিকা দিয়েছিল, সেই কাশ্মীর নিয়ে যেটা নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব, সেই ব্যাপারে জো বাইডেন প্রশাসন কি করবে সেটাও একটা দেখার বিষয়।
হ্যাঁ, আমি প্রথমে এই বৈধ অবৈধ যারা অভিবাসী যারা ছিল তাদেরকে এখান থেকে ডিপোর্ট করা সম্পর্কে আপনি যেটা বলছেন এটাকে ওই ঠিক আইসোলেটেড পৃথকভাবে বাংলাদেশ বা ভারত না দেখে আমরা সবাই আমরা জানি এবং এখানে যাদেরকে নিয়ে এটা নিয়ে আজকে সেই ওবামার সময় থেকে আসছে যে বলা হয় 11 মিলিয়ন অবৈধ অভিবাসী এখানে আছে তাদেরকে বৈধ করা নিয়ে, তো এখন ওই বৈধতা আবার তারা আমরা যতদূর শুনতে পেরেছি যে এই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ওই 11 মিলিয়ন অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেওয়ার একটা প্রক্রিয়া যেটা ওবামা শুরু করে দিয়েছিলেন সেটা হয়তো আর শুরু করতে পারবেন। তো সেক্ষেত্রে যারা অবৈধ বাংলাদেশি হোক ভারতীয় হোক তারাও একইভাবে সে ব্যাপারে হয়তো একই সুবিধা পাবে।
জিয়াউদ্দিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
এই মুহূর্তে ওয়াশিংটনের রাজধানী শহরের মলে বিরাট আয়োজন চলেছে, অভিষেক অনুষ্ঠানে গিয়ে চলেছে এবং সেখান থেকেই সেলিম হোসেন যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন। এই বাংলাদেশি অভিবাসীরা বাইডেন প্রশাসন আমলে কি আশা করছেন, তাদের চিন্তা ভাবনাটা কি? আসুন সেলিমের সাথে প্রবাসী বাংলাদেশিদের কথোপকথন শোনা যাক।
পরিবর্তিত বিশ্বে ভিন্ন প্রেক্ষাপটে 2021 সালে আজ 20 জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে বিশ্ববাসীর প্রবল আগ্রহ রয়েছে। আমেরিকা তো বটেই, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন স্থানে মানুষ ভার্চুয়ালি এই অনুষ্ঠান প্রত্যক্ষ করছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশি আমেরিকানরাও আগ্রহভরে ভার্চুয়াল মাধ্যমে এই অভিষেক অনুষ্ঠান দেখছেন। এই মুহূর্তে বিভিন্ন রাজ্য থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বেশ কয়েকজন বাংলাদেশি আমেরিকান। তাদের কাছে জানতে চাইব যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কাছে, নতুন সরকারের কাছে তাদের কি চাওয়া। কোভিড-19 মহামারীর এই সময়ে সম্পূর্ণ ভিন্ন রকম অভিষেক অনুষ্ঠান নিয়ে কি ভাবছেন তারা। কথা বলছি নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং জর্জিয়ার কয়েকজন বাংলাদেশি আমেরিকানের সঙ্গে।
আমি কামরুল ইসলাম সনি, নিউ ইয়র্কে বসবাস করছি। আমি 2017 সালের আগস্টে নিউ ইয়র্কে এসেছি, আমেরিকাতে এসেছি। তো আমার খুবই ইচ্ছে ছিল যে এবছর যে আমাদের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হয়েছেন, তাকে অভিনন্দন। আমার খুবই ইচ্ছে ছিল যে এবছর আমরা ওয়াশিংটন ডিসিতে যাব এবং ওখানে যে আমরা সরাসরি অনুষ্ঠানটা দেখব, কিন্তু কোভিডের কারণে এবছর ওখানে যাওয়া হচ্ছে না। এবং আমরা যেভাবে আসলে টেলিভিশনে প্রত্যেকবার আমরা দেখি যে হাজার হাজার লোকের আয়োজন হয় ওখানে, কিন্তু এবার নিরাপত্তার কারণে এবং কোভিডের কারণে, কোভিড-19 কারণে ওইটা আমরা ওইভাবে দেখতে পারবো না, যেতে পারছি না। খুবই খারাপ লাগছে।
আমি কবিতা রহমান, একজন বাংলাদেশি আমেরিকান, ফ্লোরিডা বোকারোতন থেকে বলছি। আমি অত্যন্ত গর্বিত এই 46 প্রেসিডেন্সিয়াল ইনোগ্রেশনে ভার্চুয়াল সিরোমনিতে এই ঐতিহাসিক মুহূর্তে যোগ দেওয়ার জন্য। আমি শ্রদ্ধা জানাতে চাই আজ পর্যন্ত কোভিডে যত মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে আমাদের আমেরিকায় অলমোস্ট 400,000 মানুষ প্রাণ হারিয়েছে, তাদের প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট ক্যামেলা হ্যারিসকে। আমি আশা করি শুধু আমেরিকার নয়, গোটা বিশ্বের সংকট নিরসনে তারা কাজ করবেন এবং আমার বিশ্বাস এই প্রত্যাশা বিশ্ববাসী সকলে।
আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাব্বি, আমি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিট্রয়েট সিটি থেকে। আজকে আমাদের যে 46তম প্রেসিডেন্টের জো বাইডেনের ইনোগ্রেশন, এই ইনোগ্রেশনে আমরা ডেমোক্র্যাট হিসেবে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত, আমরা অত্যন্ত আশাবাদী। বিগত 4 বছরে ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকাকে একটা নিচু অবস্থানে নিয়ে গিয়েছিল, আশা করছি জো বাইডেন এবং কামালা হ্যারিস আজকের এই ইনোগ্রেশনের মাধ্যমে আমাদের আমেরিকাকে আগামী দিনের সুন্দর একটা ভবিষ্যৎ সম্পন্ন আমেরিকা হিসেবে উপহার দিবে। এবং আমাদের যে দৃষ্টি, কালচার, কৃষ্টি এবং আমাদের যে ডিগনিটির অবক্ষয় হয়েছিল, এটাকে অবশ্যই অবশ্যই জো বাইডেন এবং কামালা হ্যারিস এস্টাবলিশ করবেন। আশা করছি আগামীতে একটা সমৃদ্ধশালী আমেরিকা আমরা পাব। আগামীতে আমেরিকা হবে শক্তিশালী একটা দেশ, যেখানে থাকবে ভালোবাসা, সৌহার্দ্য এবং যেখানে থাকবে আমাদের সকলের ডিগনিটি। আমরা সকলে একই সাথে আশা করছি এই জো বাইডেনের আজকের ইনোগ্রেশন, কামলা হ্যারিসের ইনোগ্রেশন, আমরা মুসলমান আমেরিকান হিসেবে, বাংলাদেশ আমেরিকান হিসেবে গর্বিত। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আশা করি আপনারা ভালো থাকবেন।
আমি সালমা জাহান, নিউ ইয়র্ক থেকে বলছি। আমি গত 3.5 বছর যাবৎ নিউ ইয়র্কে বসবাস করছি। তো এই গত 1 বছরে সারা বিশ্বে যত মানুষ কোভিড-19 মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমি আমার এই যুক্তরাষ্ট্রের নতুন সরকারের কাছে আশা করছি যেন তারা এই বিশ্ববাসীর দুঃখ ঘোচানোর জন্য কাজ করে যায়। আর আমি এখন টিভিতে অনুষ্ঠানটা দেখছি।
আসসালামু আলাইকুম, আমি সৈয়দ আহমেদ বাবু লক্ষ্মীপুর থেকে বলছি। আসলে প্রতি বছর আমরা যেভাবে দেখে আসি প্রতিবারই যে অভিষেকটা বড় একটা জাঁকজমক ভাবে হয়, এবং এই প্রবাসী বাঙালি হিসাবে একটা অন্যরকম আনন্দ তোলা আমাদের দেয়। কিন্তু এইবার ভার্চুয়ালি হওয়াতে লোকজন তেমন দেখতে পাচ্ছি না, মনটা যেন ঘুরছে না, মনটা যেন কোথায় হারিয়ে গেছে, কোথায় যেন একটা বাধা আমাদের মাঝে আটকে দিয়েছে এই কোভিড-19। এই কোভিড-19 এর ভিতরে আমরা অনেককে হারিয়েছি, অনেক বন্ধু বান্ধব আমাদের ছেড়ে চলে গেছে, এবং আমরা যে ভ্যাকসিনটা আসতেছে এটা এখনো সবার দ্বার প্রান্তে পৌঁছে যায়নি। এটা যদি পৌঁছে যেত হয়তো আমরাও সেই আগের মতোই অভিষেকটা দেখতে পেতাম। তবে ইচ্ছা থাকলে উপায় নেই, যেহেতু একজন অনুজীব আমাদের কন্ট্রোল করে রেখেছে। তারপরেও অতিরিক্ততা আস্থা নিয়েই তিক্ততা নিতে হচ্ছে এই অভিষেক দেখে।
যুক্তরাষ্ট্রবাসী, প্রবাসী বাংলাদেশিরা এবং গোটা বিশ্বের মানুষ আশা করছেন যুক্তরাষ্ট্রের নতুন সরকার, নতুন প্রশাসন, নতুন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট করোনা মহামারী মোকাবেলার পাশাপাশি রাজনীতি, অর্থনীতি সহ যে সকল বৈশ্বিক সমস্যা রয়েছে সেগুলো সমাধানে মনোযোগ দেবেন, গোটা বিশ্বের মানুষের শান্তি এবং স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করবেন। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ম্যারিল্যান্ড।
এবার আপনাদের কিছুক্ষণের জন্য নিয়ে যাব রাজধানী শহরের মলে, ওয়াশিংটন মনুমেন্ট থেকে ক্যাপিটল হিল। সেখানে নানা আয়োজন, নানা আড়ম্বর এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তারই মাঝে আজকের অভিষেক অনুষ্ঠান এগিয়ে চলেছে। কি হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার, আর আলোকরশ্মি, পতাকার মেলা, সবকিছু মিলিয়ে ওই ওয়াশিংটন মনুমেন্টে অভিনব অভিষেক অনুষ্ঠান কেমন হচ্ছে, এই নিয়ে চলুন কথা বলি। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, সেলিম হোসেন, তাহিরা কিবরিয়া, তাহিদুল ইসলাম। তাদের কাছ থেকে আমরা জেনে নিই কেমন অনুষ্ঠান চলছে, কি হচ্ছে, কি দেখছেন তারা।
ওয়াশিংটন মল কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ঘেরা এবং তারই মাঝে সাংবাদিক এবং দর্শক যাদের আমন্ত্রণ জানানো হয়েছে সবাই সেখানে সমবেত হয়েছেন। তো সেলিম, এই মুহূর্তে কি দেখছেন, কেমন হচ্ছে অনুষ্ঠান?
ধন্যবাদ আপা। ওয়াশিংটন তো অবরুদ্ধ নগরী, এখন ক্যাপিটাল হিল এবং ওয়াশিংটন মনুমেন্টকে ঘিরে যে জায়গায় অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্যাপিটাল হিলের মূল ভবনে, সেখানে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি পতাকা দিয়ে সাজানো হয়েছে এবং কিছু মানুষ সেখানে দূর থেকে দেখা যাচ্ছে। তো আজকের অভিষেক অনুষ্ঠানের মূল বিষয় হলো অভিষেককে শপথ গ্রহণ এবং নতুন প্রেসিডেন্টের বক্তৃতা। তো প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস শপথ নিচ্ছেন, প্রধান বিচারপতি তাদেরকে শপথ পড়াচ্ছেন, আর তাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, সাধারণত অন্যান্য অভিষেক অনুষ্ঠানগুলোতে দেখা যায় প্রাক্তন বা সাবেক প্রেসিডেন্টরা থাকেন, এবারও আমরা জানি অন্তত 3 জন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিরা উপস্থিত হয়েছেন।
হ্যাঁ, আসলেই কিন্তু তাই দেখা যাচ্ছে, বারাক ওবামা, প্রেসিডেন্ট বুশ এবং তারা আছেন সেখানে।
হ্যাঁ, জি, তাই তারা সবাই উপস্থিত আছেন, কিন্তু অন্যান্যবার যেরকম প্রচুর সংখ্যক মানুষ থাকে, এবার সাধারণভাবে সাধারণ মানুষের উপস্থিতি কম। যারা আমন্ত্রণ পেয়েছেন তাদের কিছু উপস্থিতি দেখা যাচ্ছে,
দেখা যাচ্ছে, হ্যাঁ,
যে পরিমাণে ভিড় থাকে সেটি এবার নেই, মোটামুটি শান্তশিষ্ট, ভিড় কম একেবারেই।
আচ্ছা, তো সেখানে তো বেশ, গতকাল আমরা দেখেছি আলোকসজ্জা হলো, তার আগের দিন আমরা দেখলাম যে পতাকা শোভিত ছিল সেই প্রান্তর, আজকেও নিশ্চয় তেমন আছে। তাহেরের কাছে শোনা যাক, তাহেরা কি বলেন, কেমন লাগছে তাহেরা?
ধন্যবাদ রোকেয়া আপা, সত্যি ভীষণ ভালো লাগছে, সেই সঙ্গে মনও খারাপ লাগছে যে মানুষের যে ঢল আমরা সবসময় দেখি এই ইনাগোরাল অনুষ্ঠানে বা অভিষেক অনুষ্ঠানে, সেই মানুষের ঢল, সেই মানুষের কোলাহল তো আজকে নেই, একেবারেই ধরতে গেলে নিস্তব্ধ নগরী, একেবারে দুর্গের মতো অবস্থা। তবে একটি জিনিস আমরা জানি যে মলকে শোভিত করা হয়েছে লক্ষ লক্ষ পতাকায়, মানুষ যারা আসতে পারছেন না তাদের জন্য কোভিড-19 যে প্রায় 4 লক্ষ মানুষ মারা গেছে,
আমেরিকান প্রাণ হারিয়েছে, হ্যাঁ,
আমেরিকান প্রাণ হারিয়েছেন, তাদের স্মৃতির স্মরণে আপনি জানেন যে গতকাল লাইট শো হয়ে গেল, মেমোরিয়াল
স্মরণ সভা হয়েছে সেখানে,
পুলের সামনে, জি, পুলের সামনে শত শত লাইট প্রজ্বলন করা হয়েছে, যেটা নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত ছিলেন। সরাসরি তিনি অ্যান্ড্রুজ এয়ারফোর্স বেস থেকে চলে আসেন মেমোরিয়াল, লিংকন
মেমোরিয়াল।
জি, সেই সঙ্গে কামালা হ্যারিস আমাদের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট।
আচ্ছা তাহেরা, এখানে একটি প্রশ্ন করছি যে নবনির্বাচিত না, নির্বাচিতই ভাইস প্রেসিডেন্ট এখন তিনি, তিনি এখন ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের, তো এই প্রথম একজন মহিলা ভাইস প্রেসিডেন্ট এই বিরাট পদে গেলেন, আমেরিকার এত কয়েকশো বছরের ইতিহাসে এই প্রথম একজন মহিলা ভাইস প্রেসিডেন্ট পদে তিনি দায়িত্ব গ্রহণ করলেন, কেমন লাগছে?
আপা, এটা তো সবার জন্য, নারী কুলের জন্য এটা একটা ভীষণ প্রাপ্তি, তাই না? আর তাছাড়া উনি যে শুধু মার্কিন তা তো নয়, আপনি যদি দেখেন এশিয়ান মা, এশিয়ান দক্ষিণ ভারতীয় এবং বাবা কৃষ্ণাঙ্গ বাবার মেয়ে তিনি, এবং ওনার হেরিটেজ যেটা কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে উনি বড় হয়েছেন, এটা তো আমেরিকার ইতিহাসে এই প্রথম। এবং শুধুমাত্র যে নারীদের জন্য বলবো তা নয়, এটা সারা আমেরিকানের জন্যই আরেকটি ইতিহাস সৃষ্টির দিন
তাই। এবং কামালা হ্যারিস নিজেও বলেছেন, প্রায় শোনা গেছে যে আমি প্রথম কিন্তু এটি শেষ নয়, তার মানে তিনি পথ করে দিলেন সুগম, তিনি একটি দুয়ার উন্মোচন করে দিলেন, তো সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, তো ঠিক আছে, এবার আমি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে যদি একটু তাহিদের কাছ থেকে শুনে নিই।
তাহিদ,
ধন্যবাদ। ধন্যবাদ আপা। জি আপা, আপনি যেমনটা শুরুতেই বলছিলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, 25,000-এর বেশি ন্যাশনাল গার্ড সদস্য রয়েছে, এছাড়াও পুলিশ বাহিনীর সদস্য রয়েছে। আমরা ওয়াশিংটন ডিসিতে আসতে গিয়ে আমরা ট্রেনে এসেছি এবং আমরা দেখেছি যে ওয়াশিংটন ডিসির মধ্যে থাকা অধিকাংশ ট্রেনের স্টেশন বন্ধ রয়েছে এবং ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলের দিকে আসা সমস্ত প্রধান প্রধান সড়কগুলোতে ন্যাশনাল গার্ডের সদস্যরা মোতায়েন রয়েছে। তারা ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে, অস্ত্র হাতে তারা পাহারা দিচ্ছে। যদি আমরা শুধু বলি যে ন্যাশনাল মলে ঢোকার জন্য আলাদা একটি পাস দরকার এবং সেক্ষেত্রে সাংবাদিক যারা, যাদের ওই নির্ধারিত পাস রয়েছে, তাদেরকেও 3টি চেকপোস্ট অতিক্রম করতে হচ্ছে এবং সব শেষে আসলে কোভিড আক্রান্ত কিনা সে সংক্রান্ত তথ্য দিয়ে তাদেরকে ঢুকতে হচ্ছে। আপা, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আমরা এখানে আসার পর থেকে দেখছি ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল এলাকাতে উপরে আকাশে হেলিকপ্টার পাহারা দিচ্ছে, আমি দেখেছি ঘোড়ার উপরে পুলিশ রয়েছে, তারাও টহল দিচ্ছে, সব মিলিয়ে একদম নিশ্চিত্র নিরাপত্তা যাকে বলে তেমন অবস্থা এখানে বিরাজ করছে।
আর এখানে যে প্রবেশ পথে যেটা মলে আসার সময় আমরা দেখেছি যে কিছু আগেই ফেসবুক পেজে যেটা তোমরা করছিলে তার মধ্যেই দেখলাম যে শত শত ন্যাশনাল গার্ড এগিয়ে যাচ্ছে চারিদিকে, তো এদের, এরা কোনো কাউকে, এটা কোনো বাধা হচ্ছে না তো কারোর জন্য সেখানে প্রবেশের জন্য?
না বা আপনাকে যদি বলি যে আপনি, আপনার অনেক অভিজ্ঞতা, আপনি অনেক অভিষেক অনুষ্ঠান দেখেছেন, কিন্তু আজকের দৃশ্য একেবারে ভিন্ন, প্রাণহীন অভিষেক অনুষ্ঠান, একদম মানুষ নেই বললেই চলে, শুধু সাংবাদিক যারা তাদের দায়িত্ব পালনের জন্য এখানে এসেছে তারা রয়েছে। এবং যেমনটা আপনাকে বলছিলাম যে ন্যাশনাল গার্ডের সদস্যরা মোড়ে মোড়ে রয়েছে, তারা রাস্তায় টহল দিচ্ছে, চেকপোস্ট গুলো তো রয়েছেই, সব একদম।
ঠিক আছে, আমি আশা করব যে তিনজন তোমরা মলে রয়েছে খুব সুষ্ঠুভাবে আমাদের শ্রোতা দর্শকদের ফেসবুক লাইভ পেজে আরো বিস্তারিত বিবরণ শোনাবে। তো আমাদের হাতে তো সময় কম, আজকে আমাদের এই আলোচনা এখানেই শেষ করতে হয়। আমার মনে হয় যে বেতার যারা শুনছেন তারা কিছুটা অন্তত স্পর্শ পেলেন আজকের যুক্তরাষ্ট্রের রাজধানী শহরের এই অভিষেক অনুষ্ঠানের। ধন্যবাদ।
ধন্যবাদ।
এবার আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্বে চলে এসেছে, শুনুন যুক্তরাষ্ট্র সরকারের মতামত সম্বলিত সম্পাদকীয় অভিষেক অনুষ্ঠানকে নিয়ে।
20 জানুয়ারি জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। শপথ নেয়ার পর তিনি হবেন যুক্তরাষ্ট্রের সবচাইতে বয়সী প্রেসিডেন্ট। শপথ নেয়ার দিন তার বয়স হবে 78 বছর 61 দিন। তার ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন সেনেটর কামালা হ্যারিস হবেন এই পদে প্রথম নারী আফ্রিকান আমেরিকান, এবং দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত ব্যক্তি। ৪৬তম প্রেসিডেন্টের শপথ গ্রহণ বাস্তবিকই নানান কারণে ব্যতিক্রমী হবে। ঐতিহ্যগতভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন এবং নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ক্যাপিটল ভবনের পশ্চিম পাশে দাঁড়িয়ে শপথ নেবেন। সেখান থেকেই দেখা যায় সবুজ ঘাসে আচ্ছাদিত ন্যাশনাল মল বা জাতীয় উদ্যান। ১৯৮১ সাল থেকে নেয়া ব্যবস্থা অনুযায়ী সম্মানিত অতিথি এবং কংগ্রেসের সদস্যদের বসার আয়োজন করা হয়েছে উঁচু চত্বর এবং ধাপে ধাপে। অতীতে সেনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্যদের তাঁদের নির্বাচনী এলাকায় বিতরণের জন্য ২,০০,০০০ বা তার অধিক টিকিট বরাদ্দ করা হতো। তবে এবছর কোভিড-১৯ বিধিনিষেধের কারণে প্রত্যেক আইন প্রণেতা মাত্র একটি অতিরিক্ত টিকিট পাবেন। এবারের অনুষ্ঠানে ক্যাপিটল ভবন সংলগ্ন মাঠে ৩,০০০এর বেশি অতিথিকে অনুমতি দেওয়া হবে না। অতীতে প্রায় ১,৮০,০০০ লোক ন্যাশনাল মল চত্বর থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান অবলোকন ও উদযাপন করতেন এবং নতুন নেতৃত্বকে স্বাগত জানাতেন। তবে এবছর সেটি হবে না। শপথ অনুষ্ঠান শেষে উৎসব অনুষ্ঠানের ৮০% ভার্চুয়ালি এবং টিভির পর্দায় দেখানো হবে। আগেকার মতো লক্ষাধিক মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠান মালা দেখতে পারবেন না। উৎসব আয়োজনের মধ্যে রয়েছে উদ্বোধনী প্যারেড এবং পাস ইন রিভিউ, যে ঐতিহ্য শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রতীক এবং যেখানে নতুন অভিষিক্ত প্রেসিডেন্ট সামরিক বাহিনীর পোশাক পরিহিত সদস্যদের পরিদর্শন করেন। এই প্রথার মাধ্যমে এই বার্তা দেয়া হয় যে প্রেসিডেন্টের প্রধান দায়িত্ব হচ্ছে আমেরিকার জনগণকে অভ্যন্তরীণ বা বহির্বিশ্বের ক্ষতিকারকদের হামলা অথবা কোভিড-১৯ থেকে রক্ষা করা। এই শপথ নেয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করেন। তার ব্যক্তিগত অনুভূতি, দলের প্রতি আনুগত্য বা ধর্মীয় বিশ্বাস যাই থাকুক, তাকে অবশ্যই এই সব মৌলিক আইনের বিধানগুলো মানতে হবে। শপথ নেয়ার পর প্রেসিডেন্ট যিনি হন, পুরুষ কিংবা নারী, তিনি হবেন নির্বিশেষে সকল আমেরিকানের প্রেসিডেন্ট, সকল এলাকার মানুষের, তা তারা যাকেই ভোট দিয়েছেন বা তার নীতির সঙ্গে একমত বা ভিন্নমত পোষণ করেন না কেন। শপথ নেবার পর প্রেসিডেন্টের জাতীয় লক্ষ্য হচ্ছে ই প্লুরিবাস ইউনাম, যার অর্থ অনেকের মধ্যে একটি।
এতক্ষণ সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হল। ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আমাদের আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ করছি। বাংলা বিভাগের সকল সহকর্মীদের পক্ষ থেকে আমি রোকেয়া হায়দার আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। নতুন প্রশাসনের সূচনা হলো, যুক্তরাষ্ট্রের সব ক্ষেত্রে কি পরিবর্তন আসছে, আগামীতে বাইডেন প্রশাসন কি ব্যবস্থা নেবেন, কোন দিকে মনোযোগ দেবেন, সেই নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে আপনাদের কাছে আসব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন সেই আশাই করছি। আজকের এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমার সঙ্গে সঞ্জনা ফিরোজ। আগামীতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ফেসবুক লাইভ দেখবেন, ওয়েব পেজ দেখবেন, টেলিভিশনের পর্দায় আমরা কি নিয়ে আসছি সেই সব খবরাখবর শুনবেন এবং আপনাদের মতামত জানাবেন। দূর ওয়াশিংটন থেকে আমি রোকেয়া হায়দার আপনাদের সবার শুভকামনা করে আজকের মতো আমাদের এই বেতার অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.